الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه وقال النبي صلى الله عليه وسلم وكان يقول رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم আমাদের সামনে মাহে রজব উপস্থিত হয়ে গেছে, এটা হল রমজান মাসের ভূমিকা। আজকে রজব মাসের 11 তারিখ, তার মানে আর 1 মাস 19 দিন পরে রমজান শরীফ ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। 17 বা 18 মে রমজান শরীফ শুরু হয়ে যাবে। তো রমজান মাস যাতে আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি, রমজানের খায়র ও বারাকাত হাসিল করতে পারি, এর জন্য আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগের থেকেই প্ল্যান করতেন। 2 মাস আগের থেকেই দোয়া শুরু করতেন, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেন যাতে রমজানের খায়র ও বরকত মিস না যায়, নষ্ট না হয়। কারণ রমজান মাস একটা ভিন্ন মাস, এই মাসে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, আল্লাহ বান্দাকে ডাকেন একটু আগে বাড়ো, আমার জান্নাতে ঢোকো। আবার দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, বান্দাকে বলা হয় গুনাহ বর্জন করো, আমার এই কঠিন আজাব থেকে বাঁচো। তো এই মাস বিশেষ ধরনের মাস, বারো মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মাসের গুরুত্ব অর্জন করতে যেয়ে আমাদের প্রিয় নবীজি দুই মাস আগের থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, কিন্তু আমি বারবার আপনাদেরকে দোয়া বলেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সবাই পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বাসায় যারা আমাদের ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, বাপ মা আছে, এদের সবাইকে শিখাই দেয় যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে দোয়া করবে সেই দোয়া তো পড়বে, তাছাড়াও যখন মনে পড়ে তখন পড়বে, তখন পড়বে। আল্লাহ এই দুই মাসে বরকতদান করুন, গুনামুক্ত জীবন দান করুন। এই দুই মাসে যদি সে গুনামুক্ত জিন্দেগি চায় আর গুনার থেকে বাঁচার জন্য চেষ্টা চালায়, তো আশা করা যায় রমজানে তার দ্বারা গুনা হবে না। আর রমজান শরীফে যার দ্বারা গুনাহ হবে না সে রমজানের পুরা বরকত পেয়ে গেল, পুরা খায়ের বরকত পেয়ে গেল। খায়ের বরকতের মূল চাবিকাঠি এই জায়গায়, এগারো মাস যেভাবে গেছে রমজান যেন সেইভাবে না যায়। আল্লাহ কোরআনে বলছেন কেন রমজানকে ফরজ করা হল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, গুনাহ বর্জনকারী হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও। শব্দ তিনটা বললাম, অর্থ এক, গুনাহ বর্জনকারী হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও। শব্দ তিনটা কইলাম, কিন্তু এটা তিন জিনিস না, যেই গুনাহ বর্জনকারী সেই মুত্তাকি, সেই আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি। তাও আল্লাহ বলছে পুরা বৎসরে যদি সাহস না করো, তোমার নফসের সাথে না পারো, তো পুরা বৎসর আমি গুনাহ বর্জন করব, এই হিম্মত যদি না করতে পারো ঠিক আছে, তাহলে নফসকে বলো সে এক মাস গুনাহ বর্জন করো, এক মাস করে তুমি গুনাহ বর্জন করার মজাটা দেখো, গুনাহ করার মজা কত আর গুনাহ বর্জন করার মজা কত একটু দেখো, তো তুমি বুঝবা কোনটা মজাদার জিন্দেগি, কোনটা ইজ্জতের জিন্দেগি, কোনটা শান্তির জিন্দেগি, তুমি বুঝতে পারবা। এই জন্য আল্লাহ তাআলা একটা সহজ পদ্ধতি শিখাই দিছে, তোমার নফস সারা বছর গুনাহ বর্জন করবে এইটা যদি ভয় পায়, সম্ভব সারা বছর টেলিভিশন দেখবো না, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা অসম্ভব কিছু না। এটাই মমিনের ডিউটি, এটাই মমিনের কাজ। মমিন কোন গুনাহ করে মজা পায় না, গুনাহ না করে মজা পায়, গুনাহ করলে অশান্তির মধ্যে পড়ে যায়, তার দিল কাঁপতে থাকে, তার হাত পাও কাঁপতে থাকে, সে খানা পিনায় কোনো মজা পায় না, বিবি বাচ্চাতে কোনো মজা পায় না, সব মজা নষ্ট হয়ে যায়। মুমিন যদি গুনাহ করে আল্লাহর নিয়ামত খেয়ে শয়তানের গোলামি করে, পালতেছে আল্লাহ, পালতেছে কে? সমস্ত নিয়ামত দিচ্ছেন কে? আল্লাহ। আর বান্দা আনুগত্য করতেছে কার? ইবলিসের। তাহলে তার কলব কোনোভাবে শান্তি পাবে না, কোনোভাবে শান্তি পাবে না। স্পষ্ট জিনিস, আপনি বাপের সাথে চরম বেয়াদবি করে বসছেন, তাহলে আপনি কি শান্তি পাবেন? আপনার নফস আপনাকে অস্থির করে তুলবে না যে আমি এটা কি করলাম, আমি এই কাজটা কি করলাম? আর কেউ কিছু বলুক আর না বলুক, আপনার নিজের কল মানবে না। তুই ছেলে হয়ে তো কিভাবে করতে পারলে, কিভাবে সম্ভব? সে নিজের কাছে জবাব দিয়ে করতে পারবে না, অন্য মানুষ তো পরের কথা। ঠিক ওই একই কথা এইখানে, আমাদের সবকিছু দিচ্ছেন আল্লাহ, খাওয়াচ্ছেন আল্লাহ, সুস্থ রাখতেছেন আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, সমস্ত আসবাব দিয়েছেন আল্লাহ, আত্মীয় স্বজন বাপ মা বিবি বাচ্চা ভাই ব্রাদার সব দান করেছেন কে? আল্লাহ। আর আমি ডিউটি করতেছি সে আল্লাহর দুশ্মনের, আল্লাহর দুশ্মনের, এটা আমাদের কল মানবে না, তখন সে অশান্তিতে পড়ে যাবে। আপনি দূরত্বে দেখবেন এয়ার কন্ডিশনে বসে আছে, বিরিয়ানি খাইতে আছে, দূরত্বে দেখবেন অনেক কিছু, কিন্তু বাস্তবে তার দিলের মধ্যে কোনো শান্তি নেই, সে নিজেই নিজের আগুনে দগ্ধ হইতেছে, নিজেই নিজের আগুনে জ্বলতে আছে। এজন্য রমজানকে গুনামুক্ত করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, এখন থেকে। কি প্রস্তুতি? মেইন প্রস্তুতি হল আগের তালিকা বানাইতে হবে। আমার ভিতরে কি কি গুনায় কাবিরা আছে এর তালিকা বানাইতে হবে। আমার লেখা কিতাবুল ঈমান, এই কিতাবুল ঈমানের চতুর্থ অধ্যায় আপনারা দেখেন, গুনাহে কাবিরার তালিকা দেওয়া হয়েছে প্রায় সোয়া শত গুনাহে কাবিরার তালিকা দেওয়া হয়েছে। এই তালিকা সামনে নিয়ে ডাক দেন, এই সোয়াশো থেকে আপনার ভিতরে কয়টা আছে? দশটা আছে না বিশটা আছে না পাঁচটা আছে? ডাক দেন, ডাক দেওয়ার পরে দেখেন কোন কোনটা আপনি আমি নিজেই বাঁচতে পারব, আপনি আমি নিজেই বাঁচতে পারব। ভালো, নিজেই হিম্মত করে ছেড়ে দেন এগুলো সব গোনা, তো এখতিয়ারি আমাদের কন্ট্রোলে, আমাদের নিয়ন্ত্রণে। বান্দা যখন নফসের বিরুদ্ধে বেঁকে বসে, বান্দা যখন নফসের বিরুদ্ধে বেঁকে বসে, হে নফস আমি তোমার গোলাম না, তুমি আমার মাওলানা না, আমি তোমার পরামর্শ মানব না, আমি এই গুনাহ করব না, করব না আমি, তুমি পারলে করো। এইভাবে মানুষ যখন বেঁকে বসে, একে বলে নফসের সাথে মোকাবেলা, একে কি বলে? নফসের সাথে মোকাবেলা করা। তখন কিন্তু নফস হার মানে, শক্ত হয়ে যে ধরে নফস তার মোকাবেলায় দাঁড়াইতে পারে না, দাঁড়াইতে পারে না, যে কোনো না আপনি দেখে বসেন। আজকের তার বিড়ি সিগারেট ধরব না, বললে মরব এই করে বসে দেন। আজকের তার বিড়ি সিগারেট ধরব না, তোমার মৌত হয় হোক, মৌত তো হবে না ইনশাআল্লাহ, কিন্তু ওই বদাব্বা শুনবে। আজকের থেকে দাড়িতে রেজার চালাব না, যে যা বলে বলুক, আমার কিছু আসে যায় না, আমি আমার 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 মালিক, আমার খালিক, আমার রব আল্লাহ, তার আদেশ। আমি এতদিন ইংলিশের কথা মতো দাড়ি মুন্ডাইছি, দাড়ি ছোট করছি, আজকে তো করব না। শক্ত হয়ে যান, আপনার দাড়ি রাখার তৌফিক হয়ে যাবে। এখন থেকেই যদি এই চেষ্টা শুরু করা হয় এই রজব মাসে। রজব কি জিনিস? রজব তো বেহেশতের একটা নদীর নাম, বেহেশতের একটা নদীর নাম, যেখানের পানি মধুর থেকে মিঠা, দুধের থেকে সাদা, আর কি যে সুঘ্রাণ আল্লাহ জানে। ওই নদীর নাম হল রজব। জান্নাতের ওই নদী সামনে রেখে এই মাসের নামকরণ করা হয়েছে রজব, কারণ সামনে সে ওই নদী হাসিল করতে দেখছে। রমজানের বরকতে রজব নদী হাসিল করতে চাইতেছে, আগের থেকে ওই নদী তার সামনে পেশ করা হয়েছে। তুমি চাও জান্নাতের নহর চাও, চাইলে এখন থেকেই গুনাহ বর্জন করো। গুনাহ বর্জনের ব্যাপারে প্রথম কথা এটা, প্রত্যেকটা গুনাহকে গুনাহ মনে করতে হবে। অন্তরের গুনাহ আছে দশটা, কলবের গুনাহ কয়টা? লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, তাকাব্বুর, অহংকার, রাগ, রিয়া। রিয়া মানে লোক দেখানো, মানুষের মধ্যে সুনাম পাওয়ার জন্য ভালো কাজ করা, আল্লাহর জন্য না, একে বলে রিয়া। এইরকম অন্তরের গুণা আছে দশটা, আর বাহ্যিক গুণা আছে সোয়াশ। এই গুণাগুলো বর্জন করার নাম হল আত্মশুদ্ধি। এই গুণাগুলো বর্জন করার নাম হল আত্মশুদ্ধি। এটা ফরজ আইন, আত্মশুদ্ধি ফরজ আইন। আমি যে বারবার বলে থাকি মৌলিক সুন্নত ছয়টা, সুন্নত মানে নবীজির তরিকা, নবীজির তরিকা মৌলিকভাবে ছয়টা, আর পঞ্চমটা হলো এটা। অন্তরের গুণা ছাড়ো, বাহ্যিক গুণা ছাড়ো। অদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, এই আয়াত। অদারু, তোমরা ছেড়ে দাও জাহিরাল ইসমি, বাহ্যিক গুণা, ওয়া বাতিনাহু, আর কলবের গুণা, উভয় গুণাকে ছেড়ে দাও। এর জন্য সহজ রাস্তা হল আল্লাহওয়ালাদের সহচর্য। মানুষ যখন আল্লাহওয়ালাদের সহচর্যে যায় তো আল্লাহ তাআলা ওই আল্লাহওয়ালার দিলের সাথে, তার দিলের সাথে একটা লিঙ্ক করে দেয়, একটা লাইন সৃষ্টি করে দেয়। যে কোন হক্কানি আল্লাহওয়ালার সাথে আপনি সম্পর্ক করবেন, তাকে ভালোবেসে তার মজলিসে বসবেন, তো আল্লাহর দায়িত্ব তার দিলের সাথে আপনার দিলের সাথে একটা লাইন সৃষ্টি করে দেওয়া, ওই লাইন দিয়ে আপনার ভিতরে তাকওয়া আসতে থাকবে, আল্লাহর ভয় আসতে থাকবে, আল্লাহর মহাব্বত আসতে থাকবে, গুনাহের প্রতি ঘৃণা আসতে থাকবে, গুনাহের প্রতি ঘৃণা প্রতিদিন এইগুলো বাড়বে, হঠাৎ একদিন কিন্তু হয়ে যাবে না, সম্পর্ক করলেন তারপর দিন অলি হইলেন, এরকম না। সিস্টেম হল একটা শিশু যেমন আস্তে আস্তে বড় হয়, ওটা আস্তে আস্তে আগে বাড়ে, প্রত্যেক দিন আপনার তাকওয়া বাড়তেছে, আল্লাহর মহাব্বত বাড়তেছে, গুনার প্রতি ঘৃণা বাড়তেছে, প্রত্যেক দিন বাড়তে বাড়তে কোন এক সময় যায় এটা পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনার নাম চলে গেল আল্লাহর অলির কাতারে, আল্লাহ অলির কাতারে চলে গেল। তো বলতেছিলাম প্রথম কাজ হল গোনাকে গোনা মনে করতে হবে, কারণ গোনাকে যদি কেউ বৈধ মনে করে তাতে ইমান নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। অনেক শিক্ষিত লোক বলে যে মদ যদি খারাপ জিনিস হইতো, হুজুরা বলে মদ খারাপ, আসলে যদি খারাপ হইতো তাহলে লন্ডন ওয়ালারা আর ইউরোপিয়ান ওয়ালারা তারা মদ খাইত না, তারা অনেক জ্ঞান দেখে, তারা জ্ঞান দেখার পরও যখন খায় তাহলে এটা খারাপ হইতে পারে না, বলেন নাউজুবিল্লাহ। ইউরোপিয়ানটা কি দলিল? হ্যাঁ, ইউরোপিয়ানটা কি মানুষের কাতারে পড়ায়? দলিল তো পরের কথা, মানুষের কাতারে পড়ে কিনা শরীয়তের দৃষ্টি তাকে মানুষ বলে, আবু জাহেল কি মানুষের কাতারে পড়ে? ইউরোপিয়ানরা আমেরিকানরা তারা মুসলমান না, তারা মানুষের কাতারে পড়ে না, তারা খালিক মালিককে চিনে নাই, কুকুর তার মালিককে চিনে, গরু তার মালিককে চিনে, একটা ঘোড়া তার মালিককে চিনে, মালিকের জন্য জান দেয়। আরে নাস্তিকের দল, কে তাকে খাওয়াইতেছে, কে তাকে সৃষ্টি করলো, কার হাতে তার সবকিছু, কিছুই জানে না, কিছুই জানে না। কুকুর থেকে অধম, গরু থেকে অধম। কাজে ইউরোপিয়ানরা আর আমেরিকানরা তারা অমুসলিম, তারা মানুষের কাতারে পড়ে না, এরা মদ খায়, শুকর খায়, কুকুর নিয়ে পড়ে থাকে, কুকুর নিয়ে পড়ে থাকে। জেনা ব্যবসার করতে থাকে, আর বড় স্টেঞ্জা করে পানিও নেয় না, বড় স্টেঞ্জা করে পানি নিতে হয় না, পানি খরচ করতে হয়, তারা করে না, তারা টিস্যু দিয়ে মুছে সেন্ট মারি দেন। আপনি মনে করেন কি ফিটেস্ট, হ্যাঁ, কত বড় ভদ্র লোক, কিন্তু এর মতো নোংরা আর কেউ নেই। বাথটবে গোসল করে, যত ময়লা ওখানে জমা ছিল এখানে রাস্তায় সব বাথটবের পানির মধ্যে মিলে দেয়, মিলে গেলে সেই পানিতে হাত মুখ ধোয়। হিন্দুরা তো গাভীর পায়খানাকে পানির মধ্যে মিলে ওইটা দিয়ে নিজেরা পবিত্র হয়, গাভীর পায়খানা গোবর পানির মধ্যে মিলে ওইটা ছিটাই দেয় ঘরে, নিজের গায়ে দোকানে ছিটাই দেয়, দিলে পাক হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। আর নাস্তিকরা গাভীর গোবর দেয় না,
তার নিজের কবর। এদের বাথটবের মধ্যে পানির মধ্যে মিলায় ওই পানি দিয়ে গোসল করে। তাহলে তো এরা এই মূর্তি পর্যন্ত থেকে আরো কয়েক ডিগ্রি নিছে। কারণ গাভীর যে গোবরটা তো মুসলমানরা অনেক কাজে লাগায়, এটা দিয়ে গ্রাম দেশে একটা জিনিস তৈরি করে, পাটখড়ির সাথে দেয়, দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দেয়, দিয়ে ওটা জ্বালানি কাজে লাগায়। আবার অনেকে এটা দিয়ে কি করে, এই ঘর তো আর ল্যাপে গ্রাম দেশে এটা দিয়ে ঘর ল্যাপলে বৃষ্টিতে আর নষ্ট হয় না। বৃষ্টিতে কাঁচা মাটির ঘর, বৃষ্টি লাগলে নষ্ট হয়ে যাবে, গোবর দিয়ে করলে নষ্ট হয়। তো গোবরটা তো আমরাও কাজে লাগাই, আমাদের ধর্মে কিছুটা সুযোগ আছে। মালিকী মাজাবে তো পাক, লোহিত সাগরের পশ্চিম পাশে যারা আছে, আলজেরিয়া, নাইজেরিয়া, টিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, এসব দেশে মালিকী মাজাব, ওই মাধবের তো গরুর গোবর পাক। তো এটা তো যাই হোক একটা মিল করা যায়, কিন্তু এরা যা করতেছে নিজের পায়খানা নিজে কুল্লি করতেছে, চোখ মুখে দিচ্ছে, সারা গায়ে মাখতেছে, তো কোনোভাবে গ্রহণযোগ্য না। এখন বলেন এই লোকগুলোকে মানুষ বলা যায়? মদ খায়, শুকর খায়, শুকর তো পায়খানা থেকে নাপাক বেশি, পায়খানা যে পরিমাণ নাপাক তার থেকে বেশি নাপাক এই শুকর খায়, আর সারাদিন কুকুর নিয়ে পড়ে থাকে, ঘুমাবে একটা কুকুর, গাড়ির মধ্যে বসে থাকে কুকুর, কুকুর ছাড়া কোনো উপায় নেই। না আমাদের তো সব শুরু হয়েছে, কিন্তু আমার তো সব কুকুর পালা শুরু হয়েছে, বিদেশ থেকে কুকুর কিনে আনে, কয়েকটা আশরাফুল মখলুকাতকে তার খাদেম রাখে। আশরাফুল মখলুকাত হল মানুষ, এই আশরাফুল মখলুকাতকে খাদেম রাখছে কার? কুকুর। তাহলে আর আশরাফুল মখলুকাত কি মানুষ হইল না কুকুর হল? গতকাল না পরশু আমি গাড়িতে তেল নিচ্ছিলাম, এই সাবার দিক যাইতে একটা তেলের পাম্প আছে, ওই পাম্পে একটা বিমান বানায় রাখছে, বিমান বুঝছেন, ওর সামনে একটা হাউজিং আছে, সুগন্ধা হাউজিং, বা কেউ বলে আলমনগর, এই হাউজিং এর সামনে। তো তেল নেওয়ার সময় দেখলাম দুটা মোটা মোটা লোক একটা মোটা কুকুরের গোসল করাইতেছে, দুটা মোটা মোটা লোক প্যান্ট কোট গায়ে আছে, তারা দুইজন মিলে একটা মোটা কুকুরের কি করতেছে, গোসল করাইতেছে। আমি খুবই দুঃখ করলাম, আশরাফুল মখলুকাত ছিল মানুষ, আর এখন এরা আশরাফুল মখলুকাত বানাই দিছে কারে, কুকুরকে। কত দুঃখজনক, আল্লাহ জিনিসটাকে উল্টাই দেওয়া। তো বলতেছিলাম এই যে দলিল দিল যে মদ যদি খারাপ হইত তাহলে ইউরোপিয়ানরা খাইত, এই দলিল পুরা গলত, ওরা তো মানুষের কাতারেই পড়ে না। আমাদের দেওবন্দি বুজুর্গান দিন এদেরকে বলতো সাদা চামড়ার মানব, ইউরোপিয়ানদেরকে কি বলতো, সাদা চামড়ার মানব, এই বলতো। তারা মানুষ হল কেমনে, তো পশুর থেকেও নিকৃষ্ট। এদেরকে যেমনি মদ হালাল করতেছেন তো তার ইমান থাকবে না, এই কথাতে বলবে যে মদ খারাপ হলে ইউরোপিয়ানরা খাইতো, এই কথাতে বলবে তার ইমান নষ্ট হয়ে গেছে। কোন গুনাহকে বৈধ মনে করলে আল্লাহর হুকুম অস্বীকার করা হয়, কোরআনে আল্লাহ মদকে হারাম করছে, আপনি যখন বৈধ করবেন বৈধ মনে করবেন, ওই হুকুমটা আপনি অস্বীকার করলেন, কোরআনের একটা হুকুমকে কি করলেন, গুনাহ করলে কিন্তু বেঈমান হয় না, গুনাহকে সে গুনাহ মনে করে কোন কারণে করছে, এই লোকটা বেঈমান হবে না, সে গুনাহকে গুনাহ বিশ্বাস করে যে এটা গুনাহ, আমার আল্লাহ কইছে এটা গুনাহ, তো গুনাহ, আমি কোন বিপদে পড়ে কোন অলসতার কারণে কোন স্বার্থে আমি করতেছি, আমি অপরাধী, আমি অপরাধী, এরকম ঈমান নষ্ট হবে না, তাকে ফাসেক মুসলমান বলা হবে, গুনাহগার মুসলমান বলা হবে, গুনাহগার মুসলমান, ঈমান নষ্ট হবে। আর যে গুনাহকে বৈধ করবে, যে মদ খারাপ হলে ইউরোপিয়ানরা খাইত না, কিন্তু মদকে হালাল মনে করতেছে, এর ঈমান নষ্ট হয়ে গেছে, এর ঈমান কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বেঈমান। সাই পয়লা কাতারে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ুক, পয়লা কাতারে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ুক, বেঈমান। টুপি মাথায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লেই ঈমানদার হওয়া যায় না, ঈমান তো কলবের বিষয়, ঈমান কোন পাগড়ির বিষয় না, ঈমান কোন টুপির বিষয় না, ঈমান কোন লম্বা কুর্তার বিষয় না, কলবের বিশ্বাসের নাম ঈমান, কলবের বিশ্বাসের নাম। খুব খেয়াল করুন, গুনাহকে গুনাহ বিশ্বাস করতে হবে, এক নম্বর কাজ এটা। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম সৌদি আরবের এক স্কলার, সে বলছে স্কলার কিন্তু কোন টাইটেল নেই ইসলাম, এটা কারা দিছে, এই টাইটেলটা কারা দিল, কোরআন হাদিসে আলেম শব্দ পাওয়া যায় যার বহু বচন ওলামা, আলেম ওলামা, স্কলার বলতে কোন শব্দ আপনি কোরআনে দেখাইতে পারবেন না, হাদিসে দেখাইতে পারবেন না, সেই স্কলার ফতোয়া দিছে সৌদি আরবে। মুসলিম বিশ্বের অধিকাংশ মহিলা যেহেতু বোরকা পরে না, বোরকাটা পরে এতটা জরুরি না, বলে নাউজুবিল্লাহ, সে বলতে গেলে ঐচ্ছিক বিষয়, কেউ চাইলে পড়ুক, কেউ না চাইলে না পড়ুক, এলো স্কলারে ফতোয়া দিচ্ছে। আমি বললাম এই লোকটা স্কলার না, এই লোকটা জামার কলার, এই লোকটা ইসলামী স্কলার না, এই লোকটা জামার কলার, ওরে জামা বানায় গায়ে দেন, মানুষ না। আরো মজার ব্যাপার, আর এক স্কলার এটা প্রতিবাদ করছে, কি প্রতিবাদ করছে, বোরকাটা আমাদের আরবদের ঐতিহ্য, এটা পরা উচিত, আর এক স্কলার বলতেছে বোরকাটা আমাদের আরবদের ঐতিহ্য, এটা পরা উচিত, আর এক গাধা, আরবদের ঐতিহ্য না আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আমাদের বিবিধ সৌন্দর্য আমাদের জন্য সীমিত, এটা সব মানুষের জন্য অক্ষ করে দিবে, এটা জায়েজ নেই, আমাদের বিবিধ সৌন্দর্য আমাদের জন্য আর কারোর জন্য ওপেন করতে পারবে না, অক্ষ করার জিনিস না, সবাইকে একটু দেখাই দিলাম, সবাই দিলটা খুশি হয়ে গেল, এতে তো সে আমার ওই মহিলার সাথে চোখের দ্বারা জেনা করলো, এতে ওই লোকগুলো এই মহিলার সাথে কি করলো, চোখের দ্বারা জেনা করলো, ওই মহিলা ব্যভিচারিণী হয়ে গেল, হাদিসের পরিভাষায় যে মহিলা মুখ খোলা রাখে, অন্য পুরুষদেরকে দেখার সুযোগ দেয়, নবীজি তাদেরকে ব্যভিচারিণী বলেছেন, জেনাকারিণী বলেছেন, আবার তুমি দাবি তো দাবি করতেছো, আমি খুব সম্ভ্রান্ত, আমি খুব মডার্ন, কিসের মডার্ন, তুমি জাহেল, তুমি কোন সম্ভ্রান্ত না, তুমি গৃহীত, তুমি ধিকৃত। যত মহিলা চেহারা খোলার আগে সব মানসিক রোগী, এরা সব মানসিক রোগী। এদের ব্রেন যদি ঠিক থাকত এইভাবে নিজের চেহারাকে ওপেন করত না। হেরা মনি মুক্তা যেমন ওপেন করা হয় না, ডাকাতি হয়ে যাবে। হেরা মনি মুক্তাকে ওপেন করায় খুব গোপন জায়গায় রাখে। এটা মহামূল্যবান হওয়ার কারণে মাতৃজাতি মহামূল্যবান, তাদের পেটে আম্বিয়ে কেরাম তৈরি হয়েছে, তাদের পেটে গস কুতুব পয়দা হয়েছে, মা মলিরা তাদের পেটে পয়দা হয়েছে। কিতাবে লিখছে একজন মহিলা অলি 70 জন পুরুষ অলি থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। একজন মহিলা অলি 70 জন পুরুষ অলি থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তাদের দাম এত বেশি, বাপের থেকে মায়ের হক 3 গুণ বেশি। বাপের থেকে মায়ের হক কয় গুণ বেশি? 3 গুণ বেশি। কারণ কিছু কষ্ট আছে, এটা বাপে করে নাই মায়ে করছে, এটা আল্লাহ কোরআনে খুলে বলছে, কোন তাফসির না, কোরআনের আয়াতের মধ্যেই বলছে। 9-10 মাস পেটে করে রাখছে, আপনার কান্দাটা 1 কেজি দেয় না, 1 কেজি কতক্ষণ রাখতে পারবেন? 1 কেজি বেশি না। আপনি সর্বোচ্চ আধা ঘন্টা রাখতে পারবেন, পরে বিরক্ত হয়ে ফেলে দেব, রাখা যায় নাকি? আর সে 10 মাস রাখছে, কত কষ্ট হয়েছে। বাচ্চা তো 10 মাস জানে ঘুমায় থাকে নাই, তাহলে লড়াচড়া করতেছে, ওখানে লাঠি মারতেছে মায়ের পেটের মধ্যে, মায়ের জানটা ছিঁড়ে দিচ্ছে। এই 10 মাস বাচ্চা ঘুমায় নাই, বাচ্চাদানির মধ্যে জীবিত, লড়াচড়া করতেছে, লড়াচড়া করতেছে, অনেক কষ্ট হয়। এরপরে সন্তান জন্ম দেওয়া, প্রসব করা, এটা তো বলতে গেলে সাক্ষাৎ মৃত্যু। সন্তান জন্ম দেওয়া সাক্ষাৎ মৃত্যু। এই মৃত্যুর সাথে মোকাবেলা করে মা বোনরা একটা একটা সন্তান জন্ম দিচ্ছে। সন্তান প্রসব করতে দেয়ও মৃত্যু হইতে পারে, সন্তান হয়ে গেল ফুলটা পড়ে নাই, ফুলটা আটকাই গেছে, তখনও মৃত্যু হবে। দুটা মৃত্যু আছে এখানে, দুইবার মৃত্যু আছে। এই কষ্ট তো বাপে করে না, মায়ে করে। এরপরে সন্তান বের হয়ে আসলো মায়ের পেটের থেকে দুনিয়ার পেটে, আসার পরে 2-3 বছর তাকে লালন পালন করতে, মায়ের যে কি কষ্ট হয়, কি কষ্ট হয়, এই মিনিটে মিনিটে পেশাব করতেছে, পায়খানা করতেছে, দুধ খাও কানতেছে, একটু কিছু হলে হে তো কইতে পারে না। বাচ্চায় কোনো সমস্যা বলতে পারে, তার যে কোনো সমস্যা হয় কান্দে, ওই কান্দা দিয়ে সব মশলা হল করে, কান্দা দিয়ে কি করে, আল্লাহর অলিরা কিন্তু এটা করে, আল্লাহর অলি হয়ে গেছে, তারাও কোনো মশলা আল্লাহকে বলে না, কোনো কষ্ট যদি থাকে আল্লাহ কাছে কান্দে, আল্লাহ হল করে দেয়। বাচ্চা কান্দে কেন্দ্রে সব হল করে, সারা রাত পেশাব করতেছে, ছোটকালের নিয়ম এটা, বারবার পেশাব করে। মায়ের ওই ভিজা জায়গায় থেকে শুকনা জায়গায় বাচ্চাকে রাখতেছে, আমার বাচ্চা ঠান্ডা না লাগে, ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয়ে যাবে এই ভয়তে, এইভাবে তাকে পালতেছে, এইভাবে পালতেছে। এই পেটে রাখার এক কষ্ট, প্রসব করা এক কষ্ট, আবার তিন বছর পালা আর এক কষ্ট। এই কষ্টগুলো এরকম যে এটা এর মধ্যে বাপ শরিক নেই। তিনটা বৎসর এই বাচ্চাকে রেখে কিছুই করা যায় না, কিছুই করা যাবে না। খাটে পর রেখে বাথরুমে দেখবে আসি থাকবে নিচে পড়ে গেছে। খাটে পর রেখে মা গেছে কোথায় টয়লেটে, আসি থাকবে বাচ্চা কোথায়। জিনেরা ফেলে দেয়, একা রেখে গেলে জিনেরা কি করে, খাটের তলে ঢুকায় পাওয়া যায় না। ফেলে তো দেয় আর খাটের তলে ঢুকাই দেয়। বহুত পরেশান। এই জন্য মা বোনদেরকে বলা হয়েছে তোমরা মূল্যবান জিনিস ঢেকে রাখো, তোমাকে অসম্মান করার জন্য পর্দা করতে বলা হয় নাই, তুমি দামি হওয়ার কারণে পর্দা করতে বলা হয়েছে। আজকে আমাদের অনেক মা বোন পর্দা করে না। আর দুই স্কলার কথা তো বললাম, দুনো স্কলার গাধা। একজন দলিল দিতে করা হচ্ছে না, অধিকাংশ মহিলা বোরখা পরে না। আরে সব মহিলা যে না পরে, তুই শরীয়তের বিধান উল্টে যাবে? শরীয়ত কি বলে, শরীয়ত বলো। অধিকাংশ মহিলা কি করছে তোমার দরকার? অধিকাংশ যদি সুদ খায় সুদ আলাল হয়ে যাবে, মানুষ দিয়ে হবে? মানুষ কি করে, শরীয়ত দেখো। আর এক স্কলার, হে আর এক গাধা, হে কইছিল আরবদের ঐতিহ্য। আরে বলো আল্লাহর বিধান, আল্লাহ এই ব্যাপারে একটা দূরে না, অনেক আয়াত তাদের করছেন। অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াত। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। নবীর বিবিদের কাছে যদি কিছু চাও, ওই জামানার কথা, সাহাবায়ে কেরামকে বলা হয়েছে তোমরা নবীর বিবিদের কাছে কিছু চাও পর্দার আড়াল থেকে চাও, তাদের সামনে যাও না, তারাও তোমাদের সামনে আসবে না। একদিকে নবীর বিবি আর একদিকে সাহাবা কেরাম, যারা এক প্রকার গুনাহ থেকে পাক, এক প্রকার গুনাহ থেকে পাক, দু চারজন দ্বারা সামান্য গুনাহ হয়েছে, দু চারজন, দেড় লক্ষ সাহাবির মধ্যে দু চারজন দ্বারা টুকটাক কিছু হলে এটা ধর্তব্য না। এত ছত্র আল্লাহ বলতেছেন পর্দার আড়াল থেকে চাও, তা না হলে তোমাদের দিলের মধ্যে খারাপ খেয়াল আসতে পারে, ধ্বংস হয়ে দেবে। একদিকে নবীর বিবি, নবী আলাইহিসসালামের বিবি, আমাদের মা, উম্মতের মা, আর একদিকে সাহাবি। তাই আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব। অরা হিজাব মানে কি, পর্দার আড়াল থেকে চাও। অথচ আমাদের জামানার অনেকে বলতেছে আমরা মহিলাদের সাথে, যুবতীদের সাথে, যুবতীদের সাথে মিশি, হ্যাঁ তাদের সাথে হ্যান্ডশেক করি, হ্যাঁ তাদের সাথে গপগুজারি করি, কিন্তু আমাদের মনের মধ্যে কোনো ভাব সৃষ্টি হয় না। এই যে কথাটা বলে এটা কি গ্রহণযোগ্য? যেন সাহাবা কেরামকে মানা করা হয়েছে আত্মশুদ্ধির চারো তরিকা মিলছে হাত আলীর সাথে, তার সাথে রাজিয়াল্লাহ তাআলা, তাকে আল্লাহ নবী বলতে দিয়ে আলী লা তুতবি নজরাতান নজরা, যে একবার হঠাৎ নজর পড়ে গেলে দ্বিতীয়বার যেন তোমার নজর না পড়ে। ফাইনাল্লাকাল উলা লাইসাতাকাল আখরা, প্রথমটা হঠাৎ পড়ে গেছে এটা জায়েজ, দ্বিতীয়টাতে দিবে নজর, প্রথমটাকে দীর্ঘায়িত করবা ওটা যায়, ওটা হারাম। ওটা হারাম। চারো তরিকার গোড়া হযরত আলী, হযরত আলী হয়ে রাসূলুল্লাহ, তাকে নবীজি কইতেছে দ্বিতীয়বার তাকাইবা না। তাহলে এখন যারা এই কথা বলতেছে তাদের দিল কি হযরত আলীর দিলের থেকে পবিত্র? তাহলে মিথ্যা কথা বলতেছে এই লোকগুলো, মিথ্যা কথা বলতেছে, অথবা এই লোকগুলো নপুংস, এদের মধ্যে পুরুষত্ব শক্তি বলতে কিছুই নেই, সব ধ্বংস হয়ে গেছে, এরাও মহিলা হয়ে গেছে। হ্যাঁ মিথ্যা বলতেছে না, এই অবস্থা, আল্লাহ ইবাদত করুন। প্রথম কথা এটা কি, গুনাকে গুনা বিশ্বাস করতে হবে এবং তাতে পরেজ করতে হবে। কেউ যদি গুনা করো আল্লাহ না করুক, গুনাকে গুনা মনে করে করবে, তাহলে অন্তত তার ইমানটা কি হবে না? আল্লাহর হুকুম অমান্য করার কারণে, আল্লাহর হুকুম অস্বীকার করার কারণে গুনাকে জায়েজ মনে করলে আল্লাহর হুকুমকে অস্বীকার করা হয়, অস্বীকার করলে ইমান থাকে না, ইমানটা নষ্ট না হোক, এইটা হলো এক নম্বর দায়িত্ব। তারপরে গুনাহ যদি হয়ে যায় তো গুনাহ নিয়ে বসে থাকা যাবে না, অনতি বিলম্বে তওবা করতে হবে। এই তওবা করার জন্য কিছু শর্ত আছে, যেটা আমি আগের এক জুমায় বলছিলাম, যে শর্তগুলো আমি বলবো, আজকেও বলার সুযোগ হলো না, আল্লাহ তৌফিক দিলে এই তওবার শর্তগুলো, ওই শর্ত অনুযায়ী তওবা করলে যত বড় গুনাহ হোক, সবচেয়ে বড় গুনাহ হলো শিরক, কুফর, এর চেয়ে বড় কোনো গুনাহ নেই। কিন্তু শর্ত অনুযায়ী তওবা করলে যত বড় গুনাহ হোক, আসমান পর্যন্ত গুনাহ হোক, এক সেকেন্ডের মধ্যে আল্লাহ ফিনিশ করে দেয়, ভ্যানিশ করে দেয়, থাকে না। তওবা এমন এক বারুদ, সব গুনাহ জ্বালায় একদম ভস্ম করে দেয়। কিন্তু শর্ত অনুযায়ী করতে হবে, এই শর্তগুলো আজকে বলার সময় নেই। দোয়া করেন আল্লাহ তৌফিক দিলে সামনের জুমাতে শর্তগুলো আপনাদের খেদমতে পেশ করা হবে, এই অনুযায়ী তওবা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করছেন আমি তওবাকারীকে ক্ষমা করি, শুধু ক্ষমা করি না, মহাব্বত করি, শুধু ক্ষমা না, মহাব্বত করি। আল্লাহ আমাদেরকে এই শর্তগুলো জানার, ওই অনুযায়ী তওবা করে রমজান পর্যন্ত গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।